بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في موضع آخر: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই উম্মতের, যে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন, সেই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্য দিন, তার মনোনীত দিন কে সম্পূর্ণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রজব মাসের 24 তারিখ, আগামী কয়েকদিন পরেই নতুন আরেকটি মাস শুরু হবে, যে মাসের নাম হচ্ছে শাবান। আর তারপরেই এমন একটি মুবারক মাস রয়েছে যার নাম হচ্ছে মাহে রমাদান, বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং দুনিয়ার বহু বরকত নিহিত রেখেছেন এই রমজানুল মুবারক। একটি হাদিস এই রজব শাবানের মর্মে রয়েছে, যদিও হাদিসটি সম্পর্কে অনেক মহাদ্দেসিনদের মত যে হাদিসটি জঈফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে দোয়া করতেন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করো এবং আমাদেরকে ভালোভাবে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। জঈফ হাদিস ফজিলতের জন্য আমাদের এমন কোনো প্রয়োজন করে না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয় তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর না হলে আমাদের সামনে যেসব সহি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সহি সূত্রে যেসব কথা প্রমাণিত রয়েছে তাই যথেষ্ট। এমনকি বরকতের মাস হলেও, যেমন রমজানুল মোবারক রমজানের মাস, সে মাসেও যা আমরা করব, যা আমরা বলবো, যেসব ইবাদত বন্দেগী আমরা আল্লাহর জন্য করব, তার প্রমাণ হইতে হবে। ইবাদত বন্দেগীর আসল হচ্ছে যে তার প্রমাণ হইতে হবে, যদি প্রমাণ থাকে তাহলে সেটি ইবাদত। আল্লাহ পাক যদি বলে থাকেন সেই রকম ইবাদত করতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন অথবা করে থাকেন সেই রকমের ইবাদত, তাহলেই হচ্ছে ইবাদত। আর না হলে ইবাদত নাই, তার নাম হচ্ছে বিদআত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি। সুতরাং তিনি চাননি এরকম ইবাদত বন্দেগী। আল্লাহ যদি করতে না বলে থাকেন তাহলে তিনি সেই রকম ইবাদত চাননি, আর যা তিনি চাননি তা করলে মুক্তি পাওয়া যাবে না, আল্লাহ রাজি হবেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি অথবা করেননি। তাহলে বোঝা যায় যে তার প্রতি ওহী নাজিল হয়েছে, তিনিও তার ভালো হওয়া সম্পর্কে জানতে পারেননি। যদি ভালো বলে জানতেন যে এ ইবাদত করা ভালো, তাহলে অবশ্যই তিনি তা করতেন। তার চাইতে বেশি দিনের কাজে আগ্রহী, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহী, আল্লাহর সন্তুষ্টি হাসলের জন্য আগ্রহী আর পৃথিবীতে না কি হয়েছে না হবে। সুতরাং এমন কোনো ভালো রাস্তা যদি থেকে থাকে আল্লাহর পক্ষ থেকে, সে সম্পর্কে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, আর অবশ্যই তিনি তা পালন করার চেষ্টা করেছেন। যদি না প্রমাণ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার মানেই তা ইসলামে নেই। এই রজব এবং শাবান সম্পর্কে বেশ কিছু বিদআত, বেশ কিছু এমন কাজ এক শ্রেণীর মুসলিমরা করে থাকে নেকির আশা নিয়ে, মুক্তির আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে, যা কোরআনেও নেই হাদিসেও নেই, ভিত্তিহীন। কিন্তু সেগুলিকে ভালো মনে করে থাকে, করে থাকে, খারাপ মনে করে করে না, আর একেই বিদআত বলা হয়। বিদআত এসব কাজ কথাকেই বলা হয় যেগুলি ভালো মনে করে করা হয় কিন্তু আল্লাহ বলেননি, তার রাসূল লো বলেননি বা করেননি, এগুলি কি বিদআত বলা হয়। আর বিদআত ছাড়া অন্যান্য যে গুনাহগুলি রয়েছে, সেই গুনাহগুলি যারা করে তারাও মনে করে যে খারাপ কাজ। বিদআতের গুনাহ আর অন্যান্য গুনাহে এই পার্থক্য রয়েছে। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, মিথ্যুক মিথ্যা কথা বলে, খেয়ানতকারী খেয়ানত করে, বেঈমান বেঈমানি করে, কিন্তু তারাও মনে করে যে এগুলি কাজ খারাপ কাজ, অন্যায় কাজ, নিজেকে ধিক্কার দেয়, নিজেকে তিরস্কার করে। পক্ষান্তরে বিদাতি বিদাতি কাজ করে মনে করে যে আমি ধন্য হয়েছি, ভাগ্যবান যায় এত ভালো ভালো আমল করতে পেরেছি। বিদাতি বিদাত করে সেই সব কাজকে ভালো মনে করে, মনে করে যে নেকি পাব, মনে করে যে আল্লাহ সন্তুষ্টি পাব, মনে করে যে আখিরাতে কাজে আসবে, দুনিয়ায় কাজে আসবে ইত্যাদি। এই রজব এবং শাবান সম্পর্কে বহু রকমের বিদাত রয়েছে, সেই বিদাতগুলি বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারণ যেগুলি আমাদের করণীয় সেগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হবে, যা আমাদের জন্য করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আর যা বর্জনীয় সে সম্পর্কে এতটুকু জানা যথেষ্ট যে এগুলি বর্জনীয়, এগুলি ঠিক নয়, এগুলি করা যাবে না, এতটাই যথেষ্ট। কারণ বিস্তারিত যেগুলি নেগেটিভ বস্তু, নেতিবাচক কাজ বা কথা, সেগুলি বিস্তারিত জানার দরকার নেই, কারণ সেগুলি ইসলাম নয়, ইসলাম বিরোধী কাজ। ইসলাম বিরোধী কাজ কথা সম্পর্কে এতটুকুই জানা যথেষ্ট যে এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম বিরোধী কাজ। বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে, অবৈধ কাজ, অন্যায় কাজ, হারাম কাজ, বিদাতি কাজ বা কথা সম্পর্কে বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে। আর তা হচ্ছে যে অনেক সময় শয়তান ধোকা দিতে পারে যে কাজগুলি তো সুন্দর লাগছে। মানুষ যখন দিন থেকে অজ্ঞ হয়, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সম্পর্কে জ্ঞান থাকে না, তখন শয়তান, মানুষ শয়তান অথবা জিন শয়তান ধোকা দিতে পারে যে কাজ তো ভালো, হাদিসে না থাকলে কি হবে, আল্লাহ রাসূল নাহি করেননি, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো পাপি, সুতরাং এইসব কাজ করলে, মেহনত করলে কেন নেকি পাবো না, যার যেমন মেহনত তার তেমন ফল, এইভাবে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। এইভাবে বিদাতিরা যারা অজ্ঞ, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের বিদাতি মোল্লারা জনসাধারণ যারা অজ্ঞ তাদেরকে গুমরাহ করেছে, আর তারা ভাগ করে দিয়েছে নতুন নতুন কাজগুলিকে দুই ভাগে, অর্থাৎ বিদাতকে দুই ভাগে, বিদাতে হাসানা বিদাতে সাইয়া। বিদাতে হাসানা মানে ভালো, বিদাত বিদাত হলে কি হবে, ভালো। বিদাতে হাসানা মানে এই হয় যে বিদাত হলে কি হবে, নতুন, বিদাত মানে নতুন, নতুন যদিও ধর্মে কিন্তু হাসানা ভালো। সুতরাং যখন ভালো তো করলাম না হয়, আর বিদাতে সাইয়া মানে নতুন, আর সাইয়া মানে খারাপ, নতুন কিন্তু খারাপ, সুতরাং যেগুলি নতুন খারাপ সেগুলি করব না। এখন এর মাপকাঠি বা কোথায়, যে কোনটা নতুন ভালো আর কোনটা নতুন খারাপ, কি দিয়ে মাপবেন আপনি? আপনার কাছে দাঁড়ি পাল্লা আছে, কি দিয়ে মাপবেন আপনি? ইসলামে দাঁড়ি পাল্লা হচ্ছে কোরআন আর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব কোরআনে করিম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাত, এ হচ্ছে দাঁড়ি পাল্লা। এই দাঁড়ি পাল্লাতে মাপতে হবে যে ভালো না মন্দ, ভালো বিদাত না মন্দ। বিদাত যদি মাপতে যান এই কোরআন এবং হাদিসের আলোকে, তো কোরআন হাদিস দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বরং তার আগে আরো বলছে কুল্লু মুহদাসাতিন বিদআ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত, আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। তাহলে বুঝা গেল যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে সকাল বিকাল কতবার ওহী আসছে, যিনি আসমানি খবর ছাড়া, আসমানি সংবাদ ছাড়া নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, তিনি বলছেন কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, আর সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি। তাহলে আবার বিদাতের কিছু ভালো কিছু মন্দ, বিদাতের কিছু ভালো কিছু মন্দ যদি হয়, তাহলে এর অর্থ এই হয় কুল্লু হয় না বা আদৌ হয়, কতক বিদাত ভালো আর কতক বিদাত হচ্ছে খারাপ, দুই ভাগ করলে কতক হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার কাছে গ্রহণযোগ্য না বিদাতীদের কথা, যারা বলছে যে বিদাতে হাসানা ভালো বিদাতও আছে আর মন্দ বিদাতও আছে, ভালো বিদাতগুলি করেন আর মন্দ বিদাতগুলি করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি সত্যি মহব্বত থাকে তো নবীর একটি কথাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু একটি হাদিস না, এই তো খুতবা, সুন্নতি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক খুতবায় বলতেন, ঈদের খুতবায়, জুমার খুতবায়, যে কোনো সাধারণ খুতবায়, বিয়ের খুতবায়, সমস্ত খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে খুতবা পড়তেন, খুতবায় বলতেন কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য করলেন, আবু দাউদের হাদিস, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মাউইযাতান বালিগাতান, খুব সুন্দর বক্তব্য করলেন, এত সুন্দর বক্তব্য করলেন যে জারাবাত মিনহাল ওয়ুন, বক্তব্য শুনে মানুষ সব কেঁদে ফেলল, মানুষ সব কেঁদে ফেলল, ওয়াজালাত মিনহুল কুলুব, আর মানুষের অন্তর পানির মতো হয়ে গেল, গলে অন্তর মানুষের মনে গলে গেল, একেবারে কাঁপতে শুরু হলো আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে, পরকালের চিন্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজতানা মাউইযাতান, এমন আপনি ওয়াজ করলেন, এমন বক্তব্য করলেন যে কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', যে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন, যেন মানুষ বিদায় করলে তখন আবেগে কথা বেরোয় যে এরপরে দেখা হবে না, বিদায়ের সময়ের কথা, হয়তো রাত দিন আপনি ছেলে মেয়েদের সাথে থাকছেন, ওই কথাগুলি অনেক সময় বলেছেন না, ওদের অন্তরে এই রকমের তার প্রভাব হয়েছে, তাসির হয়েছে না, আপনি ওই রকম আবেগের সাথে বলতে পেরেছেন, অথচ চেতে দামি দামি কথা হয়তো বলেছেন, ছেলেরা শুনেছে, স্ত্রীরা শুনেছে, ভুলে গেছে, আর আপনিও বলেছেন ভুলে গেছেন, কিন্তু বিদায়ের সময় যে কথাগুলি আপনি বলেছেন সে আপনিও মনে রেখেছেন, আর তাদেরকে যাদেরকে আপনি সম্বোধন করে বলেছেন আপন জনদেরকে তারাও মনে রেখেছে যে ওহ, বিদায়ের কথাগুলি ছিল আসলই কথা ছিল। আল্লাহ আকবার, মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন, বিদায় ভাষণ মনে হচ্ছে ইয়া রাসূল আল্লাহ আপনার। ফাউসেনা হতে পারে যে বিদায় ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে কিছু আর উপদেশ দিন, বিশেষ কিছু ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের যে কেউ বেঁচে থাকবে, আমি ইন্তেকাল করে যাওয়ার পরে, মাই আয়েশ বাদি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারাই বেঁচে থাকবে, তাহলে সাহাবাই কেরামদের যুগেই ইখতিলাফ শুরু হয়ে যেতে পারে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা যদি বেঁচে থাকো, দীর্ঘ আয়ু পাও, বয়স পাও, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মতদ্বন্দ্ব দেখবে, জি বহু মত দেখতে পাবে, দেখতে পাবে খারেজিরা বেরিয়ে আসলো, দেখতে পাবে রাফেজি শিয়ারা বেরিয়ে আসলো, দেখতে পাবে কত বাতিলপন্থী বেরিয়ে, নতুন নতুন কেউ কাদরিয়া তকদিরকে অস্বীকার করবে বেরিয়ে আসবে, কেউ আল্লাহর গুণকে অস্বীকার করবে, কেউ আল্লাহর গুণের বিকৃতি ঘটাবে, কত রকম দেখতে পাবে। ফাসায়ার ইখতিলাফান কাসিরা, বহু ইখতিলাফ দেখবে, ব্যক্তি স্বার্থের জন্য ইখতিলাফ দেখবে ধর্মীয় ইখতিলাফ ছাড়া। তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিইন মিন বাদি। সুতরাং আমার সুন্নতকে সেই সময় তোমরা আঁকড়ে ধরবে, আর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধারণ করবে। আব্দু আলাইহি বিন নামাজিস, বড় মজবুত করে তোমরা ধারণ করবে, ছেড়ে দেবে না নবীর সুন্নতকে। আর খুলাফায় আছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চার খুলাফা রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নতকে তোমরা মজবুত করে ধারণ করবে, তাহলে পথভ্রষ্ট হবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সাবধান তোমরা, বেঁচে থাকবে তোমরা, দূরে থাকবে তোমরা, ইয়াকুম সতর্ক সাবধান, ওয়া মুহদাসাতিল উমুর নতুন নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে। মুহদাসাতিল উমুর ওখানে বলা হয়েছে কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হলে বিদাত, এখানে মুহদাসাতিল উমুর নতুন নতুন কাজ থেকে তোমরা সাবধান বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত। দেখলেন এখানে কুল্লা মুহদাসাতিন বিদা, কুল সমস্তকে বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে বিদাতের কোনো ভাগ নেই। যা কোরআন এবং হাদিসে আছে করণীয় বলে তা করণীয় সুন্নত, আর যা কোরআন এবং হাদিসে নেই তার নাম বিদাত, বিদাতের ভাগ নেই। সুন্নত গুলি হচ্ছে ভালো, সুন্নত মানেই ভালো, আল্লাহ নবীর তরিকা, সাহাবাই কেরামের তরিকা। সাহাবাই কেরাম যেহেতু কোন নতুন তরিকা নিয়ে আসেননি, তারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে ছিলেন, সুতরাং সেটি হচ্ছে ভালো। এজন্য সুন্নত হচ্ছে হাসানা, বিদাত হাসানা হতে পারে না। বিদাতকে হাসানা বলা ওই রকমই, আচ্ছা যদি দুধকে বলেন ভালো, দুধ তো ভালো ঠিক না, দুধকে বলেন ভালো, ভালো সুন্নত হচ্ছে দুধ, খাঁটি দুধ, সুন্নত মানে ভালো। পক্ষান্তরে পেশাব পায়খানা, যদি বলে যে পেশাব পায়খানা দুই রকমের, ভালো আছে আর মন্দও আছে, পেশাব পায়খানা দুই রকমের, যদি আল্লাহর ওলির পায়খানা হয়, পীর সাহেবের পায়খানা হয়, আর হযরত মাওলানা যদি পায়খানা হয়, তাহলে মোবারক, তাহলে হাসানা ভালো। আর যদি বেনামাজির পায়খানা হয়, আধা নামাজির পায়খানা হয়, যদি গুনাহগারের পায়খানা হয়, ফাসেকের পায়খানা হয়, তাহলে সেটা খারাপ। মেনে নেবেন যে হুজুরজির পায়খানা, পীরের কিবলার পায়খানা, আর শ্বশুর কিবলার পায়খানা, কিবলার তো অভাব নাই মাশাআল্লাহ, মায়ের পায়খানা বাবার পায়খানা সেজন্য ভালো? কখনো ভালো না। পায়খানা নাপাক, পেশাব নাপাক, নাপাক। ওইরকম বিদআত মানে ধর্মের নামে নতুন কাজ, নতুন কাজ, সুতরাং মারদূত প্রত্যাখ্যাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, আমল করলো না নয়, বেআমল নয়, বেনামাজি নয়, আমল করলো, তাহলে বোঝা গেল যে নামাজ পড়েও রোজা রেখেও যদি কেউ বিদাত করে, ভালো কর্ম করে, আমল করে, তার সাথে সাথে বিদাত করে, তাহলে যাবে জাহান্নামে। যেমন যাবে বেনামাজি, যেমন যাবে বেরোজদার, যেমন যাবে গুনাহগার ফাসেক, তেমনি যাবে বিদাতি ফাসেক, যারা তারাও জাহান্নামে যাবে। মান আমেলা আমালান, যারা এমন কোন আমল করলো যে আমল লাইসা আলাইহি আমরুনা, সে আমল আমার আদর্শ মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমল করেননি, করতেও বলেননি, অনুমতি দেননি, এইরকম কোন আদর্শ ছেড়ে যাননি। আপনি ভালো বললেন যে রজব মাস, আর রজব মাসে শুনেছি নাকি যে সবে মেরাজ হয়েছে, আল্লাহর নবী মেরাজ গেছেন, সুতরাং আমরা তো আর মেরাজ যেতে পারবো না, তো আমাদের মেরাজ হচ্ছে কিছু আমল করা, আমাদের মেরাজ হচ্ছে কিছু আমল করা, সুতরাং কিছু ভালো আমল করি। যদি বলা হয় আল্লাহর নবী তো করেননি, আল্লাহর নবী না করলে কি হবে, তার ব্যাপার স্যাপার, আগের পরের গুনাহ মাফ, তার কথা আর আমাদের কথা, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজির কথা বলছেন আপনি, এই কথাই তো বলেছিলেন তিনজন সাহাবী এসে, নবী করিম সাল্লাম কিভাবে তাদেরকে শাসন করেছিলেন, তাই না? নবী সাল্লাম হাদিসটি শেষ করি, মান আমেলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমার আদর্শ মোতাবেক না, আমার সুন্নাত মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, কবুল করবেন না, আল্লাহ কোনো ফল দিবেন না, ভালো ফল দিবেন না। হ্যাঁ, খারাপ ফল পাওয়া যাবে, বিদাত করলে জাহান্নাম পাওয়া যাবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার। মনে রাখতে হবে যে এবাদত তখনই এবাদত হবে যখন দুইটো শর্ত আপনি পেশ করতে পারবেন তার সাথে, এবাদত তখনই এবাদত হবে যখন দুইটি শর্তের সাথে আপনি এবাদত পেশ করতে পারবেন। একটি হচ্ছে সেই কাজ, সেই আমল আল্লাহর জন্য করতে হবে, মানুষের জন্য যদি করেন, মানুষের জন্য করার বিভিন্ন অর্থ হইতে পারে, মানুষকে খুশি করার জন্য, মানুষের চাপে, মানুষের ভয়ে, অথবা মানুষের জন্য, মানুষ কি দিলেন আপনি, লোক দেখানো করলেন, লোকের ভয়ে করলেন, অথবা আল্লাহর জন্য একেবারেই করলেন না, আপনি আল্লাহ ছাড়া অন্যকেই দিলেন আপনি। যেমন কবর মাজারে গিয়ে যারা মাজারকে সেজদা করে, মাজারে গিয়ে পীরের সন্তুষ্টি কামনার জন্য সেখানে খাসি মুরগি জবাই করে, পীর বাবার কাছে সন্তান চায়, পীর বাবার কাছে রোগের আরোগ্যতা কামনা করে, এগুলি আল্লাহ ছাড়া অন্যকে এবাদতগুলি দিয়ে দিল, এক। আর দ্বিতীয় হচ্ছে যে না, আল্লাহর কাছেই চাইলো কিন্তু লোক দেখানো, দোয়া মুনাজাত ধরেছে আর দেশের লোকজন দেখছে, আরো ভালো করে খুব কাঁদা শুরু করেছে দেখানোর জন্য, যে মালিক দেখলো যে আসলে তো ছেলেটা খুব ভালো ছেলে, খুব ধার্মিক ছেলে, মানুষের প্রিয় ভাজন হওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য, অথবা মানুষের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। যে মানুষ হয়তো ক্ষতি করছে, জেলের কয়েদি, আর জানছে জেলে দুই একটা অফিসার আছে, মুসলমান অফিসার, আর একটু ধার্মিকতা আছে, এদের সামনে যদি কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করি তো ভয় পেয়ে যাবে লোকগুলি, জেলের অফিসারগুলো ভয় পেয়ে যাবে, কোন জুলুম অত্যাচার করবে না, আর আমার দিকে বিশেষ খেয়াল রাখবে যে ছেলেটা তো খুব ভালো, এই কয়েদি তো খুব ভালো, হতে পারে আমাকে ছেড়েও দিতে পারে, পার্থিব উদ্দেশ্যে কাঁদা কাটা আর দোয়া করা ইত্যাদি এবাদত বন্দেগীর কিছু কাজ করা, এগুলি কিসের জন্য? পার্থিব উদ্দেশ্যে, কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য বা কারো কাছ থেকে কিছু লাভবান হওয়ার জন্য। তাহলে গেল শিরক, এগুলি সব শিরক। আর এর বিপরীত হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য কাজ হইতে হবে, আপনার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য করবেন না আপনি। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক আপনার কাজকর্ম হইতে হবে। প্রথম আপনাকে আমল করার আগেই দেখতে হবে যে এই কাজ আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন কিনা। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ এই জন্য পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সাল্লু খামসাকুম, তোমরা তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান মাসে তোমরা রোজা রাখো, তাই রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখেছেন, রাখতে বলেছেন, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাই আমরা রাখছি, আল্লাহ যাকাত দিতে বলেছেন তাই দিচ্ছি, আল্লাহ হজ করতে বলেছেন তাই হজ করছি, আল্লাহ উমরা করতে বলেছেন তাই উমরা করছি। এক সফরে আমরা পাইকারি হারে দুটো চারটা দশটা বিশটা করে উমরা এই জন্যই করি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে একটি করে উমরা করেছেন। দেখেন কত আমরা সুন্নতের পাবন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, সুতরাং তার বেশি আমরা করব না। যদি তার বেশি করা বেশি ফজিলতের কাজ হতো, তাহলে এই রাস্তা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জানতেন, নিশ্চয় জানছেন যে না এটা ভালো কাজ নয়। সেই জন্য তিনি কষ্ট করে সাত দিন যেতে, সাত দিন আসতে, চোদ্দ দিন কষ্ট করার পরে একটা উমরা করে ফিরে আসছে। আমরা বেশি চতুর চালাক যে ৮০টা টাকা ফেলে দিব পানিতে আর মাত্র একটা উমরা করে বেকুপের মতো ফিরে আসবো, না পাঁচটা উমরা করব, সাতটা আটটা উমরা করব, খুব বেশি চালাক। এত বেশি চালাক হলে যাবে যাবে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। আনা আলামুকুম বিহ, নবী সাল্লাম কি বলছেন, আনা আখশাকুম লিল্লাহ ওয়া আলামুকুম বিহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর আমি সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে জানি। কখন বলেছিলেন? ওই তিনটি লোকের ঘটনায়, যে তিনটি লোক বলেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি নয়, তাতে কি অসুবিধা নেই, আল্লাহর নবীর ব্যবহার সবার আলাদা, কোথায় তিনি কোথায় আমরা, আইনা নাহনু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আল্লাহর রাসূল, কোথায় আমরা, আমরা গুনাহগার পাপি তাবে, আর তার আগের ওয়াকাত গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামি মা তাআখার, তার আগের পরের গুনাহ মাফ। সুতরাং তিনি রাত্রে ঘুমান, রাত্রে কিছুক্ষণ তাহাজ্জুদ পড়েন, আবার মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে দিনে পানাহার করেন, তিনি বিবাহ শাদী করেছেন, তার ব্যাপার, কিন্তু আমাদের না, আমাদের আরো বেশি আমল করতে হবে। তাই একজন কি বলল, ওসাল্লি লাইলা ওয়ালা আনাম আবাদা, সারা রাত নামাজ পড়ব আর জীবনে কোনোদিন রাত্রে বিছানায় যাব না, ঘুমাবো না, বলে ঘুম হারাম করে নিল একজন নিজের উপর। ও আর একজন বলছে কি, আমি সারা জীবন রোজা রাখবো, সারা জীবন ধরে রোজা রাখবো, কখনো দিনে পানাহার করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খুব বেশি যদি রোজা রাখতে হয় তো দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। কিরকম? ইয়াসুমু ইয়াওমান ওয়ায়ুফতারু ইয়াওমান, একদিন রোজা রাখেন আর একদিন ইফতার করেন, দিনে পানাহার করেন, আর সারা বছর ধরে রোজা রাখবেন জায়েজ না। সেই লোকটি বললো আমি সারা জীবন রোজা রাখবো। তৃতীয় লোক বলছে যে আম্মা আনা ফাতাযিলু আন-নিসা ওয়া লা আতাযাওয়াজু আবাদা, আমি এখনই গিয়ে আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো, তার বাবার বাড়ি পাঠিয়ে দেবো, ওয়া লা আতাযাওয়াজু আবাদা, জীবনে বিবাহ শাদী করবো না। আতাযিলু আন-নিসা থেকে বোঝা যায় যে তার স্ত্রী ছিল, তার থেকে আলাদা হয়ে যাবো, মানে ওকে জোদা করে দেবো, তালাক দিয়ে দেবো, দিয়ে আর জীবনে বিবাহ শাদী করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা যেমনই শুনতে পেলেন, নবী সাল্লাল্লাহু তখন ছিলেন না, শুনতে পেলেন যে এইরকম কথাবার্তা বলে গেল, হয়তো বিবিদের কাছ থেকে শুনতে পেলেন, তাড়াতাড়ি করে ডাকলেন লোকগুলিকে, চলে যাচ্ছিল সামান্য একটু দূরে গিয়েছে, শোনো 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 কি বলছিলে, আন্তমাল্লে যে কলতুম কাজা কাজা, তোমরা এইসব কথাবার্তা বলছিলে না? আমি ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু বললেন যে দেখো এই কথাটি বলেছেন, আম্মা আনা, আমার কথা শুনে রাখো, যে না আকশাকুম লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, সারা পৃথিবীর সবচেয়ে বেশি যিনি আল্লাহকে ভয় করেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আ'লামুকুম বিহ, আর সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে জানি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, তিনি জানতেন না যে রজব মাসে কি করতে হবে, তিনি জানতেন না যে শাবান মাসে কি করতে হবে, তিনি করলেন না, তিনি করতে বললেন না, আর আমরা বুঝে নিলাম যে না ভালো কাজ আরো আছে করতে হবে, অথবা নবী করেননি তাই বলে আমাদের করতে হবে না, কত বড় গুমরাহি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূল, সূরা হুজরাতের প্রথম নম্বর আয়াত, আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, যে আল্লাহ করতে বললেন না, রাসূল করতে বললেন না, তার আগে বেড়ে যাও না, আমাদের আরো বেশি করতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যথেষ্ট, আল্লাহ যা চেয়েছেন তাই আদায় করতে পারেন না, নিজের হিসাব করে যে কতদিন আপনার ফজরের জামাত ছুটছে, হিসাব করেন যে কতদিন আপনার তকবীরে তাহরিমা ছুটছে, একদিনের আজকের হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ তকবীরে তাহরিমা আউয়াল ওয়াক্ত সহ পেয়েছেন আপনি, মসজিদের হক, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়বে, পড়তে পেরেছেন আপনি তাহিয়াতুল মসজিদ পাঁচ ওয়াক্ত না, এইরকম কত যে নেকির রাস্তা রয়েছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছেড়ে গিয়েছেন, সেসবের আমরা পরোয়া করি না, সেসবের প্রতি ভক্তি নেই, বহু শূন্য তোমরা সাফ করে দিয়েছি, নেই দেশে, জানেই না মানুষ তাহিয়াতুল মসজিদ, আমাদের দেশের মানুষরা জানেই না, জানলে জানে যে একটা নামাজ আছে কিন্তু আমলের দিক দিয়ে নেই, বরং এর বিরোধিতা আছে, বসতে হবে এক দুই মিনিট তারপর উঠে নামাজ পড়া শুরু করবে, বিশেষ করে জুমার দিনে। আর নতুন নতুন বিদাতের রাস্তা খুলে রেখেছে এই রজব মাস আর শাবান মাস, এসব সম্পর্কে বিশেষ করে আমাদের দেশের কিছু বিদাতি কিতাব মানুষকে খুব গোমরা করেছে, মানুষকে খুব গোমরা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আফসোসের সাথে বলেছিলেন, কোরআনে কারীম আল্লাহ তার দোয়ার কথা বলেছেন যে ইরাক দেশে, ইব্রাহিম আলাইহিস সালামের দেশে, তার বাবার দেশে, আজরের দেশে, এই মূর্তি পূজায় এমন ভাবে মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল, গোমরা করে রেখেছিল, রব্বে ইন্না হুন্না আদলাল্লা কাসীরা মিনান নাস, হে আল্লাহ, এই মূর্তিতে, এই প্রতিমা পূজাতে, এই পুতুল পূজাতে বহু মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে, এমন হয়ে ডুবে আছে মূর্তি মূর্তি পূজার পুতুল পূজায় যে এদেরকে এখান থেকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়েছে, রব্বে ইন্না হুন্না আদলাল্লা কাসীরা মিনান নাস, বহু মানুষকে গোমরা করেছে। ভারতের সমাজে, হিন্দু সমাজে ইসলামের দাওয়াত দেওয়া সবচেয়ে বড় বাধা হচ্ছে মূর্তি পূজা, লিঙ্গ পূজা থেকে শুরু করে নদী পূজা আর পাহাড় পূজা, পর্বত পূজা, গঙ্গা পূজা, যমুনা পূজা, পূজার শেষ নেই, দুনিয়ার সবকিছু, এদের পূজা, বাঁদর পূজা, হনুমান পূজা, সবকিছুর পূজা, ইন্নাহুন্নাউজালাল্লাকাসীরামিনান্নাস, এ আল্লাহ ছাড়া অন্যের পূজা সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ঠিকই তেমনই মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্মের নামে, ধর্মীয় কিতাবের নামে যেসব কিতাব রয়েছে, এই কিতাবগুলি বহু মানুষকে গোমরাহ করেছে। আল্লাহু আকবার, আমি মাঝে মাঝে আয়াতটা নিজে নিজে মনে মনেও পড়ি আর আমি আলোচনা বক্তব্য বলি বহু সময়, রব্বে ইন্নাহুন্না আদলাল্লা কাসীরা মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মূর্তির কথা, আর আমি বলছি আমাদের দেশের বিদাতী কিতাবের কথা আর বিদাতি মৌলবীদের কথা, মোল্লাদের কথা। রব্বে ইন্নাহুন্না আদল্লাল্লা কাসীরা মিনান্নাস, এ বিদাতি মোল্লা মৌলবী আর বিদাতি কিতাব বহু মানুষকে গুমরা করে রেখেছে। হক কথা আমি আপনি কজন পৌঁছাচ্ছি, আর বহু বিদাতি গুলো আর বহু বিদাতি কিতাব সমাজে ছড়িয়ে গেছে। এত বড় কিতাব মাকসুদুল মুমিনিন আছে, রজব মাসের ফজিলতের কথা, শাবান মাসের ফজিলতের কথা, ও নিয়ামুল কোরআনে আছে, ও বেহেস্তি জিওয়ারে আছে, কথা বুঝতে পারছো? এগুলো হলো ধর্মীয় কিতাব। ইন্নাহুন্না আদল্লা কাসীরা মিনান্নাস, বহু মানুষকে পথভ্রষ্ট করেছে এই সব কিতাবে। যেসব কিতাবে আল্লাহর কথা রসুলের কথা বাদ দিয়ে দুনিয়ার বহু কথাই রয়েছে, দুনিয়ার বহু কথা রয়েছে, বিদআত দিয়ে ভর্তি রয়েছে। রব্বে ইন্নাহুন্না আদল্লা কাসীরা মিনান্নাস। ইব্রাহিম আলাইহিস সালাম, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং হে আল্লাহ, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আমার উম্মতের, ইব্রাহিম আলী ইসলামের উম্মতের কে? তাহলে ইব্রাহিম আলী ইসলাম যে অনুসরণ করবে। মমান আসানি, হে আল্লাহ, আমার যে নাফরমানি করবে, ফাইন্নাকা গাফুরুর রহিম, আল্লাহ তোমার মর্জি, এখন তুমি তাকে মাফ করবে, রহম করবে, তাকে হিদায়ত করবে, হিদায়তের মালিক আল্লাহ তুমি। তো যারা কোরআন সুন্নার দিকে ফিরে আসে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ফিরে আসবে, বাস এই পয়েন্টের উপরে চলে আসেন। বলছি না যে আমার মতো আলেমের কথা শোনেন আপনি, বলছি যে ফামান তাবিআনি নবীর কাছে এসে বলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন ফামান তাবিআনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মতকে, আমাকে, আপনাকে, আমার অনুসরণ যে করবে আল্লাহর নবীর অনুসরণ করুন। আল্লাহর নবীর নাফরমানি কো আমান আসানি করিয়েন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যেই ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি অস্বীকার করবে। সাহাবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়ামান আবা, কে আছে যে অস্বীকার করবে, আপনাকে অস্বীকার করবে বা জান্নাতে যেতে অস্বীকার করবে, জান্নাতে যেতে অস্বীকার করবে অথচ মুসলিম? তো অবাক হওয়ারই ব্যাপার। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করবে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। কেমন কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করবে, তার অনুসরণ করতে অস্বীকার করবে, তার আনুগত্য করতে অস্বীকার করবে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, আমার আদর্শ মোতাবেক জীবন যাপন করলো না, আমার আদর্শ মোতাবেক রজব কাটালো না, আমার আদর্শ মোতাবেক শাবান কাটালো না, আমার আদর্শকে বাস্তবায়িত করলো না, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে, সে অস্বীকার করে আল্লাহর নবীকে মানতে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে সেই নবীর অন্তর্ভুক্ত হবে, নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে, নবীর উম্মতে নবীর শাফাত পাবে, নবীর হাউজে কাউসার পাবে, নবীর উম্মতে শামিল হতে পারবে। ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। এই রজব মাস, রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন আমল যা অন্য কোন মাসে করেননি আর রজবে করেছেন, এমন কোন আমলের খোঁজ পাওয়া যায়নি। কোন হাদিস পাবেন না আপনি, একটি হাদিস পাবেন না যে রজব মাসে স্পেশাল একটি কোন ইবাদত করেছেন যা হয়তো তার আগের মাসে করেননি, মুহররম মাসে করেননি, হ্যাঁ সফর মাসে করেননি, আর রজব মাসে করেছেন। আমার বলার উদ্দেশ্য এই যে প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13-14-15 তারিখ, হ্যাঁ আরবি মাসের চাঁদের মাসে কি করতেন? রোজা রাখতেন, আইজামে বীজের রোজা। এই রোজা রজব মাসেও রাখতেন আর অন্য মাসেও রাখতেন। তাহলে রজব মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের জন্য রাখতেন না, রজবের জন্য রাখতেন না, যে কোনো মাসে রাখতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে ইয়াউমুল ইসনাইন, সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই সোমবার বৃহস্পতিবার যেমন রজব মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি শাবান মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি মুহররম সফর রবিউল আউয়াল অন্য অন্য মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সুতরাং এইভাবে যদি আমল করতে হয় যে আপনি রোজা রাখবেন, ভালো কথা, 13-14-15 তারিখ রোজা রাখেন আপনি, অন্য মাসে যেমন রোজা রাখেন এই মাসও রাখেন, অন্য কোনো মাসে রাখবেন না, আর শুধু শুধু রজব মাসে রাখবেন, শুধু শাবানে রাখবেন না, বলবেন না আপনার জন্য না। কি জন্য? শাবানের স্পেশাল কোনো ফজিলত আছে যে শুধু এই মাসেই রাখবেন? না, এরকম করবেন না। প্রত্যেক মাসে রাখার চেষ্টা করেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আপনি অনুসরণ করতে চান। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব বিশেষ করে। প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজব হয়েছে আর সেই দিনটি মনে রাখতে মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদ উল ফিতর ঈদ উল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাতেন। ঈদ উল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদ উল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদ উল আজহা হয় আর সওয়াল মাসের এই তারিখে ঈদ উল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হইতো বা দিন হইতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কিরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন, তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন্নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই সবে মেরাজ নিয়ে, মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে। তখন থেকে ইখতিলাফ চলে আসছে, যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে, কোন মাস হয়েছে আল্লাহ পাক জানে, কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে না, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লামের মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজব হয়েছে, তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়ে যান, রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল যে মেরাজের রাতে, প্রত্যেক বছরে নবী সাল্লামের মেরাজ থেকে ফিরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নিয়েও তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। কাল কিয়ামতে হাশরের মাঠে কত না আশাবাদী আমরা হব, আর সবাই আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রত্যেকে, নারী পুরুষ ছোট বড় সবাই আশাবাদী যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক হাত থেকে হজে কাসায় একটু পানি খাবো, সবাই আশাবাদী। কিন্তু আশা করলেই পাওয়া যায় না, আশা মোতাবেক কর্ম করতে হবে। আশা যদি করেন যে খুব ভালো বাড়িতে বাস করব, আশা যদি করেন যে ভালো একটা পরিবারে বিয়ে শাদী করব, আশা যদি করেন যে আমি দুনিয়াতেও সুখী হব আখেরাতেও সুখী হব, তো কিছু কাজকর্ম করতে হবে। জাহেল মূর্খ নামাজ পড়তে জানেন না আর বলছেন অমুকের বাড়ি অমুক পরিবারে ইসলামিক পরিবারে আমি বিয়ে করব, আর বিয়ে করার জন্য বড় আশা নিয়ে বসে আছেন, আর গিয়েছেন পাত্রী দেখতে, আর যার পরে নামাজ পড়তে সেই দিন তো নামাজ পড়বেন, নামাজ পড়তে পারে এদিকে তাকাইছেন আবার ওইদিকে তাকাইছেন, নামাজই পড়তে জানেন না, ভালো পরিবারে বিয়ে করব আমি বলেন। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি শুধু কামনা করলেই হবে, বাসনা করলেই হবে না? হবে না। একজন আরব কবি বলেছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহ, মুক্তির তো আশা করো কিন্তু মুক্তির রাস্তায় তো চলো না। তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহ ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি, জানো যে পানি জাহাজ কোনোদিন শুকা জায়গায় চলবে না। পানি জাহাজ চালাতে হলে পানি লাগবে, নদী লাগবে, সমুদ্র লাগবে, পানি লাগবে, তাহলে পানির ওপর জাহাজ চলবে, পানি জাহাজ চলবে। আর ইস্থলে কোনোদিন পানি জাহাজ চলবে না। তুমি যদি আশা করো, বড় বড় আশা করো, তাহলে সেই মোতাবেক কর্ম করতে হবে। মুক্তির আশা করলে, হাউজে কওসারের আশা করলে, সাফাতের আশা করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভক্ত হইতে হবে, সুন্নতের ভক্ত হইতে হবে। যে নবী কি করেছেন তা তলাশ করব, তন্ন তন্ন করে তলাশ করে, ছোট কাজ নবী করেছেন করব। বড় মনে হচ্ছে, লোকেরা খুব বড় মনে করে কাজ করছে, কিন্তু নবী করেননি করব না, বিরোধিতে করব। সারা পৃথিবী একদিকে হয়ে যায়, আমি একাই বিরোধিতে করব, কারণ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেননি, এই কথা করেননি। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যখন উম্মতের লোকেরা আসবে, বেনামাজি তো আগে চিহ্নিত হয়ে যাবে, বেনামাজির যেহেতু দেখলেই বোঝা যাবে যে ওজুর অঙ্গতে কোনো চমক নেই, কারণ বেনামাজি নামাজি পড়েনি, তো আবার উজু কিসের? সুতরাং তাদেরকে প্রথমে চিহ্নিত করে দেওয়া হবে, এরা তো হাউজে কাউসার পাবেই না। কিন্তু আর এক দল হবে যাদের ওজুর অঙ্কগুলি খুব চমকিবে, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওজু, ওজু করেছে তার নামাজি তারা, কিন্তু ছিল বিদাতি, ছিল বিদাতি। সবে মেরাজ পালন করেছে, সবে বারাত পালন করেছে, ঈদে মিলাদুন্নবী করেছে, জি রাগায়েবের নামাজ পড়েছে, হাজারির নামাজ পড়েছে, আর এরকম বহু বিদাত করেছে, বহু বিদাত করেছে। নওয়াইতুল উযু, নওয়াইতুস সালা, নওয়াইতুন উসাল্লিয়া, আনা ইমামুল লিমান হাজারা, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, আর এরকম জায়নামাজের দোয়া, আর সম্মিলিত মোনাজাত, বহু বিদাত এরকম করেছে। বিদাতের অভাব নেই, বহু বিদাত করেছে। এইসব বিদাত নিয়ে আর নামাজ নিয়ে গিয়েছে, নামাজ নিয়ে গেছে, কিন্তু নামাইতওয়ালা নামাজ, অন্তরের নিয়ত নয়, মুখের নিয়তওয়ালা নামাজ নিয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, বলছেন না সূরা ফাতিহা পড়বো না, আমি তো বলেই দিলাম ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ইমামের ইক্তেদা করেই ফেলেছি। আরে বাবা, ইমামের ইক্তেদা করেছেন তো আত্তাহিয়াত কেন পড়বেন তাহলে? ইমামের ইক্তেদা করেছেন তো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারাকাল মুহাম্মদই কেন পড়বেন আপনি? আর সামি আল্লাহ আলী মাদ রব্বানা ওয়ালাকা আলহামদু সালামু আলাইকুম, এই সবই কেন করবেন? সব ভেরে দিলাম, ইফতাদাই তো বিহাদাল মানে সব ভেরেই দিলাম। শুধু সূরা ফাতিহার সাথে দুশ্মনী, সূরা ফাতিহার সাথে শত্রুতা। আবার এই বিদাতীদের কথা যে ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, ওয়াহাবিরাই নাকি ফাতিহা পড়ে না দুরুদ পড়ে না, অথচ এরাই ফাতিহার দুশ্মন আর দুরুদের দুশ্মন। এই বিদাতীরা ফাতিহার দুশ্মন আর বিদাতীরাই হচ্ছে দুরুদের দুশ্মন। কেমন করে? বিদাতীরা ফাতিহা পড়ে না, বলছে না না জায়েজ, হারাম, ইমামের পিছনে ফাতিহা পড়বে না, হারাম, হারাম ফতোয়া দিয়ে দিল। নবী বলছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহা তিল, তারা বলছে না হারাম। নবী বলছেন তোমার নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, বলছে না হারাম। আর দুরুদের কথা, কোরআন এবং হাদিসের অনুসারী ভাইরা ওলামায়ে কেরাম তাদের মত যে দুরুদ না পড়লে নামাজ হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিমি, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, না পড়লে নামাজ হয়নি, এটি হচ্ছে রোকন। তারা বলছে না ওয়াজিব, তাদের আলেমরা বলছে ওয়াজিব। ফাজাইল আমল খুলে দেখেন, বেহেশতি জিওয়ার খুলে দেখেন, মকসুদ মুমিন খুলে দেখেন, হানাফি ফিকার কিতাব খুলে দেখেন, হিদায়া পর্যন্ত খুলে দেখেন, যে দুরুদ পড়া ওয়াজিব, পড়লে ভালো, আর না হলে সহসিজদা দিলেই হবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহসিজদা দিলেই কাজ হয়ে যাবে। তাহলে যে সব কবর মাজার পূজারি ভারত উপমহাদেশে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, যারা নিজেদেরকে বলে যে আমরা ফিকহি মাসলায় হানাফি, তারাই তো দুরুদ পড়ে না, তারা তো ফাতিহা পড়াকে হারাম মনে করে ইমামের পিছনে। আর যাদেরকে বলছেন ওয়াহাবি মারদুদ, তারা তো মাশাআল্লাহ, তারা তো মনে করে এক রাকাতে যদি ছুটে যায়, তিন রাকাত চার, তিন রাকাতই সূরা ফাতিহা পড়েন, এক রাকাতে আলহামদু সূরা পড়েনি, নামাজই হবে না। নামাজের সবকিছুই সুন্দর করে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লে না, নামাজই হবে না। শুনে রাখুন ভালো করে, তো কাল কিয়ামতে হাশরের মাঠে যখন আসবে, নামাজি কিন্তু বিদাতি, নামাজি তো পড়া নামাজি, ইক্তাদাই তো বিহাজাল ইমাম পড়া নামাজি, নামাজি কিন্তু বিদাতি, এই সবে মেরাজ করা নামাজি, রাগায়েবের নামাজ পড়া নামাজি, বিদাতি, বিদাতি নামাজি। যখন তারা আসবে হাউজে কওসারের কাছাকাছি, ফেরেশতারা তখন তাদেরকে পিটিয়ে তাড়াবে, মায় দিবে ফেরেশতারা, বাধা সৃষ্টি করবে, তাদেরকে যেতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন, বলছেন ইয়ারিফুনি ওয়া ইয়ারিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো আর তারা আমাকে চিনতে পারবে। আল্লাহু আকবার, বিদাতীরা নবী সাল্লামকে দেখে চিনতে পারবে, আর নবী সাল্লাম তাদেরকে চিনতে পারবেন তাদের ওজুর অঙ্গগুলি দেখে, যে ওজুর অঙ্গগুলি তো চমকিচ্ছে, তারা তো নামাজি, বেনামাজি লোক নয়। তাহলে বোঝা গেল, বেনামাজিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন না, বেনামাজি ভাইদেরকে জানিয়ে দেবেন আল্লাহর হস্তে যে বেনামাজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন না, নিজের উম্মত বলে চিনবেন না। ফাকাদ কাফারা, জি, তারা কাফেরদের দলভুক্ত হয়ে উঠবে। আর বিদাতি মুসলিমদের দল উঠবে, কিন্তু কাল কিয়ামতে গিয়ে জি ফেলিয়র হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, মনের কামনা বাসনা পূরণ হবে না। বড় আশা নিয়ে বড় বড় আমল করেছে, মেহনত করেছে, সারা রাত ধরে জেগে সবে মেরাজ করেছে, আর সবে মেরাজের ভিড় ভাড় করে, এত ভিড় ভাড়ে মক্কা মদিনায় গিয়ে ভিড় ভাড় করেছে, উমরায় গিয়েছে, ছুটি পায়নি, তারপরে বেতন কাটিয়ে দিয়েছে, তারপরে চলে গেছে এই সবে মেরাজের সময় মক্কা মদিনায় কাটাবো, এইসব বিদাত করতে কত যে আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে করেছে, কিন্তু নবীর তরিকায় যেহেতু করেনি, আমল কোনো কাজে আসবে না। হাউজা কাছের পানি খাওয়ার জন্য যখন দৌড় দিয়ে যাবে, তখন পিটিয়ে তাড়াবে ফেরেশতারা, তখন আল্লাহ নবী বলবেন যে ওসাই হাবি ওসাই হাবি, আমারই সাথী তো, আমার সাথী আসতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, আপনি জানেন না, ইন্তেকাল হয়ে গেছে, জানেন না তিনি, লা তাদরি আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে এরা নতুন নতুন কাজ, আহদাসু এখানে মুহদাসা থেকে দেখেন নতুন নতুন কাজ কি করেছে, এটা বিদাতি ছিল, এরা সব, এরা সবে মেরাজ করেছে, এরা সবে বরাত করেছে, এরা রাগাইব পড়েছে, এরা হাজারি নামাজ পড়েছে, এরা ঈদে মিলাদুন্নবী করেছে, এরা ম্যারেজ ডে করেছে, এরা বার্থডে করেছে, এরা ভ্যালেন্টাইন ডে ওই ভালোবাসা দিবস করেছে, সব বিদাতি, জি, নামাজ রোজা করে আর ভালোবাসা দিবস পালন করে, নামাজ রোজা করে আর ম্যারেজ ডে, আজকে বিবাহ দিবস, স্বামী স্ত্রী দুজনে খুব খুশি, আজকে আমাদের ম্যারেজ ডে, আজকে কিছু ভালো খেতেই হবে, কথা বুঝতে পেরেছেন, হ্যাঁ আজকে আমার অমুক ছেলের যে জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস সেই দিবস, জি, জানেন না যে এরা বিদাতি হয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন কি বলবেন, আর বলবেন, অনুরোধ করবেন যে যাক আসতে দাও, নামাজ তো পড়েছে, নামাজ তো পড়েছে, আমার উম্মতের লোক যাক বিদাত করেছে করেছে, তার মহব্বত নিয়ে তো করেছে, আসতে দাও, এই কথা বলবেন না, বলবেন সোহকান সোহকান, তাড়িয়ে দাও তাড়িয়ে দাও এদেরকে, লেমান বদলা দিনই, আমার দিনকে যারা বদলি দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, লেমান গাইয়ারা বাদি, অন্য হাদিসে রয়েছে আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, ধর্মে ছিল না নামাইতো নামাইতো ঢুকিয়েছে, ধর্মে ছিল না ইক্তাদাইতো বিহাজাল ইমাম ঢুকিয়েছে, ধর্মে ছিল না ঈদে মিলাদুন্নবী ঢুকিয়েছে, ধর্মে ছিল না ম্যারেজ দিবস ঢুকিয়েছে, ধর্মে ছিল না বার্থডে তা ঢুকিয়েছে, ধর্মে ছিল না শবে মেরাজ তা ঢুকিয়েছে, ধর্মে ছিল না শবে বরাত তা ঢুকিয়েছে। দীনে ইসলামে লাইলাতুল কাদার, শবে কাদার আছে, দীনে ইসলামে লাইলাতুল কাদার আছে, আর তা কখন, রমজান মাসে, রমজান মাসের শেষ দশ দিনের বেজোড় রাতগুলিতে, আল্লাহ ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর বলেছেন, কোথাও আছে লাইলাতুল বারাআ, হ্যাঁ শবে বরাত, লাইলাতুল বারাআ মানে শবে বরাত আছে, ইন্না আনজালনা ফি লাইলাতিল মিরাজ, লাইলাতুল মিরাজ বলে কোথাও আছে, নেই কোথাও, আল্লাহ বলেছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, সুতরাং রমজান মাসের একটি রাতের ফজিলত, ওই একটি রাতের সন্ধানের জন্য পাঁচটি রাত মেহনত করে থাকি আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঁচটি রাত মেহনত করতে বলেছেন। এছাড়া রজব মাসে এমন কোন দিন নেই, এমন কোন রাত নেই যা ফজিলত রাখে, এইরকম মনে রাখেন। রজব মাসে ওমরার হিড়িক পড়ে যায়, খুব ওমরার ভিড় ভিড় ভাড়, টিকিট পাওয়া যায় না, আমাদের এক ভাই এসে বলেন যাবেন, উনি তো টিকিটই পাচ্ছেন না, সিট নেই, বিদাতিদের ওমরার ভিড় ভাড় চলছে, আপনারা সন্ন্যতির একটু ছেড়ে দেন, অন্য সময় যান, কেন বিদাতিদের সহযোগিতা করা হবে, ওরসের মেলায় মুশরিকেরা আর বিদাতিরা ভিড় ভাড় করে, আপনি যদি বলেন যে আমি একটু দেখতে যাবো যে কি তামাশা হচ্ছে, তাহলে বাতিলের সাহায্য সহযোগিতা করবে, কেন যাবেন ওইসব জায়গায় শিরকের আড্ডায়, হিন্দুর মন্দিরে আপনি যাবেন, সংখ্যা বাড়ালে একজন তো পারলো আপনি যাওয়ায়, ওই রকমই আপনি মুশরিক কবর পূজারীদের আপনি ওরসে মাজারে গিয়ে আপনি যখন গেলেন একজন, অথচ শিরক বিদাত করার জন্য যাননি, তামাশা দেখার জন্য গেছেন, তো আপনি তো একজন, একজনের সংখ্যা বাড়িয়ে দিলেন, লোকজন বলে এত লোক হয়েছিল, আপনার মতো দশ বিশ জন পঞ্চাশ জন আসলে তো আরো সংখ্যা বাড়বে, বাতিলের সহযোগিতা করা হবে এইভাবে। সুতরাং বিদাত পন্থীদের সহযোগিতা না, ইচ্ছা করে আপনি এই সময় এই সপ্তাহে উমরা যাবেন না, যাবেন না, কারণ এক ভ্রান্ত ধারণা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে এই রজব মাসে আর এই শবে বরাতের না শবে মেরাজের সময়, এই মেরাজের দিনগুলিতে বরাতগুলিতে যদি ওমরা করা যায় তো বড় সওয়াব রয়েছে, না, রজব মাসের কোন ওমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন, মা আয়েশা বলছেন ওমা আইতামারা তানি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রাজাবা কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে কখনো উমরা করেননি, বুখারীর হাদিস মুসলিম শরীফের হাদিস, বুখারি মুসলিম শরীফের হাদিস, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে উমরা করেননি। আর সারা বিশ্বের বিদাতী মুসলিমদের ভিড় ভাড় মক্কায় আর মদিনায়, দেখছেন কোন পথে রয়েছে অধিকাংশ মানুষ, জাহান্নামে যেতে আগ্রহী বিদাতী। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কথা বললে কোনো পরোয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি চারটি উমরা করেছেন, চারটি উমরাই ছিল জিলকাদ মাসে। একটি উমরা ছিল যে হুদাইবিয়ার সন্ধির সময় রাস্তা থেকে ফিরে আসলেন, ওর জবাই করে কুরবানি করে রাস্তা থেকে, যেহেতু মক্কার কাফেরা ঢুকতে দিল না। ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরিতে উমরাতুল কাজা, যে তিন দিন থাকলেন মক্কায় আর উমরা করলেন, তাও ছিল জিলকাদ মাসে। আর তারপরে আপনার মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ আর তায়েফের যুদ্ধ, এসব জেরানার থেকে যে উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতারাতি, ওই আরেকটি উমরা হুনাইনের গনিমতের ধন সম্পদ ভাগ বণ্টন করার পরে। আর চার নম্বরের উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সাথে, হজে কেরানের সাথে উমরা করেছিলেন বিদায় হজের সময় দশম হিজরিতে। এই চারটি উমরা চারবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সুতরাং এছাড়া এমন কোন আমল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রজব মাসে কিছু নেই। এইভাবে শাবান মাসে, শাবান মাসের পনেরো তারিখের দিন আর রাত বিশেষ ফজিলতের মনে করা হয়। এই মর্মে বেশ কিছু হাদিস আছে, সে হাদিসগুলির সবগুলি প্রায় হয় জাল মজু, খুব সংক্ষেপে শুনে রাখেন, আর না হলে জঈফ। জাল মিথ্যা মজু হাদিস, আর না হলে জঈফ হাদিস। একটি হাদিস রয়েছে যে হাদিসটিকে কিছু কিছু মহাদ্দিসরা হাসান বলেছেন, সহি তো বলেননি, হাসান বলেছেন। তারও বিভিন্ন সূত্র রয়েছে, তারও বিভিন্ন সূত্রগুলি জঈফ রয়েছে, তার মধ্যে দুই একটি সূত্রকে নিয়ে বলা হয়েছে যে হাদিসটি হাসান হতে পারে। সে হাদিসে ফজিলত আছে, কিন্তু এ কথা বলা হয়নি যে ওই রাতে আপনারা বেশি বেশি ইবাদত করুন, এ কথা বলা হয়নি। হাদিসটি শোনাই আপনাদেরকে, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের পনেরো তারিখে সারা পৃথিবীর দিকে দেখেন, আল্লাহ দেখেন বান্দার দিকে, বান্দাদের দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সুতরাং সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, মানে মুসলিমদেরকে মাফ করেন, মুসলিম জিন মুসলিম মানুষকে আল্লাহ মাফ করেন। ইল্লা লিল মুশরিক আও মুশাহিন, তবে আল্লাহ দুই শ্রেণীর মানুষ এবং দুই শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না, কারণ জিন এবং ইনসানের জন্য দিন ইসলাম নাজিল হয়েছে, ঠিক না? সুতরাং জিন ইনসানের সমস্ত মখলুক মানে জিন ইনসানের কথাই বলতে হবে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, দুই শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না। এক হচ্ছে মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করেন। সুতরাং মাজার পন্থী যে ব্যক্তি, যে মনে করে যে ওলিয়া উলিয়ার কাছ থেকে পাওয়া যায়, মাজার থেকে পাওয়া যায়, চাদর চড়ালে পাওয়া যায়, খাসি মুরগ জবাই করলে পাওয়া যায়, তাদেরকে মাফ করেন না। যারা তাবিজ বাঁধে হাতে গলায়, তাদেরকে আল্লাহ মাফ করেন না। মুশরিক যে শিরিক করলো, মুশরিককে আল্লাহ মাফ করেন না। আর কাকে মাফ করেন না? তাহলে মুশরিককে মাফ করেন না, যত কাফের রয়েছে, সে জিন কাফের হোক আর মানুষ কাফের হোক, সমস্ত কাফের মুশরিকের অন্তর্ভুক্ত, কাফেরকে মাফ করেন না। আর মুসলিমদের মধ্য থেকে যারা, যাদের আকীদা আমলে শিরক রয়েছে, তারাও এর থেকে বেরিয়ে চলে গেল, তাহলে বাঁচল কে? একমাত্র মুমিন, তাই না? মুমিন যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে শুধু আল্লাহ মাফ করবেন। আবার মুমিনদের মধ্যে যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে মধ্যে কেউ এক শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। তারা কারা? মুশাহিন, যারা অন্তরে শত্রুতা বিদ্বেষ রাখে, নামাজি শিরিক করেন না, আকিদায় শিরিক নেই, আমলে শিরিক নেই, কিন্তু অন্তরে শত্রুতা রাখেন কোন মুসলিম ভাই সম্পর্কে, কোন মানুষ সম্পর্কে বিদ্বেষ রাখেন, হিংসা রাখেন। তাহলে অন্তরে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অথচ আপনি নামাজি মানুষ, অথচ শিরিক করেন না, অথচ তাবিজ ব্যবহার করেন না, অথচ কোন রকমের শিরিক না, ছোট শিরিক করেন না, বড় শিরিক করেন, আল্লাহ চা অন্যের কসম করেন না, ইত্যাদি শিরিক থেকেও বেঁচে আছেন আপনি মাশাআল্লাহ, কিন্তু অন্তরে যেহেতু শত্রুতা রয়েছে, কোনো মানুষকে মুসলিমকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারো উন্নতিকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারো সাথে আপনি মিলেমিশে থাকতে পারেন না আপনি, শত্রুতা বিদ্বেষ কথা বলেন না, দেখলে দূরে সরে যান তাকে, তাহলে আল্লাহ মাফ করবেন না। এই হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই। কিন্তু এই হাদিসে কি বলা হয়েছে যে এই রাত জেগে জেগে ইবাদত করো, আল্লাহ এই রাতে মাফ করেন মুশরিক আর যারা শত্রুতা রাখে, এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি মুমিনদেরকে মাফ করেন। তার মানে এই যে রাত জেগে ইবাদত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন কিন্তু তিনি রাত জেগে ইবাদত করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন কিন্তু দিনে তিনি রোজা রাখেননি। আর এই মর্মে যে হাদিস আমাদের দেশের মানুষরা পেশ করে থাকে, তাও ইবনে মাজাহতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, যে নিসফে শাবান আসলে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা রাত্রে ক্যাম করিও, তাহাজ্জুদ পড়িও, এই সবে 15 শাবানের, তাতেও লাইলাতুল বারাত শবে বরাত বলা হয়নি, শবে বরাত নামটি তারা দিয়েছে। নিসফে শাবান যদি আসে তাহলে কি করো, তোমরা রাত্রে ক্যাম করিও, তাহাজ্জুদ পড়িও, ও সুমু নাহারাহার দিনে রোজা রাখিও। এই হাদিসটি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম রা বলেছেন যে হাদিসটি যঈফ শুধু নয়, মওযু জাল হাদিস, জাল হাদিস। সুতরাং এসব জাল কথাবার্তার পিছনে না ছুটে আম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন তার উপর আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান সম্পর্কে কি করতেন, কয়েকটি হেদায়ত রয়েছে শাবান সম্পর্কে। শাবান মাস চলে আসলে, শাবান মাস যেহেতু কাছে আসছে, এক সপ্তাহ কম আছে, 5-6 দিন আর সময় আছে, তারপরে শাবান মাস। শাবান মাস আসলে আপনার চিন্তা করা উচিত যে গত রমজানের কিছু কাজা রোজা আছে, আপনার না থাকলে আপনার স্ত্রী থাকতে পারে, সুতরাং আল্লাহর হস্তে কাজাগুলি তাড়াতাড়ি করে নেন। গত রমজানের কাজা যদি থেকে যায় এই রমজান চলে আসে, গুনাহগার হবেন আপনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সময় পেতেন না নবী সাল্লামের খেদমতের জন্য, কিন্তু শাবান আসলে যতগুলি কাজা থাকতো তাড়াতাড়ি করে কাজাগুলিকে সেরে নিতেন। তাহলে কাজা রোজা যদি থাকে, পুরুষ হোক আর নারী হোক, এই মাসেই সেরে নিতে হবে। দুই নম্বর হচ্ছে যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি অনির্দিষ্ট, নির্দিষ্ট কোন দিনের নয়, শুধুই 15 শাবানে নয়, অনির্দিষ্ট বেশি বেশি নফল রোজা রাখা শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তাহলে আপনি বেশি বেশি রোজা রাখেন, প্রথম শাবান থেকে শুরু করে যত পারেন রোজা রাখেন, বিশেষ করে 15 শাবানের আগ পর্যন্ত বা 20 শাবান পর্যন্ত এই দিকটাই রোজা রাখেন, শেষ দিকে রোজা না রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের বেশিরভাগ দিনগুলিতে রোজা রাখতেন, যা বুখারী মুসলিমের বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোন মাসের পুরা মাস রোজা রাখতে দেখিনি, অন্য কোন মাসে পুরা মাসে রোজা রাখেননি। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবানের চাইতে বেশি রোজা নবী সাল্লামকে অন্য কোন মাসে আর রাখতে দেখিনি। তার মানে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই নফল রোজা রাখার মাধ্যমে একটা অভ্যাস হয়ে যায়, তারপর রমজান মাস আসলে সহজে রোজা রাখতে পারেন আপনি, তবে শেষ দিকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য শেষ 10 দিনে, শাবান মাসের শেষ 10 দিনে রোজা রানা রাখাই ভালো, আর বিশেষ করে রমজান শুরু হতে যাচ্ছে তার 2-3 দিন আগে থেকে এই দিনগুলিতে একেবারে রোজা রাখা নিষিদ্ধ, এই দিনগুলিতে রোজা রাখবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে রোজা রেখে রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন, রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন, অর্থাৎ 27, 28, 29, 30 এই যে দিনগুলি রয়েছে শাবান মাসের, এই দিনগুলিতে রোজা রাখবেন না। আবু হুরায়রা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লা তাকাদ্দামু রমাজান বাইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন বা দুই দিন পূর্বে থেকে তোমরা রোজা রাখিও না। ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমু, তবে কারো যদি অভ্যাস থাকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার, আর 29 রমজান 30 রমজানে বৃহস্পতিবার পড়ে গেছে, 29-30 রমজানে সোমবার পড়ে গেছে, হ্যাঁ সে রাখবে, কারণ সারা বছর তার এরকম অভ্যাস আছে, এবার রোজা রাখবে। আর যার এরকম অভ্যাস নাই, রমজানের দুই দিন তিন দিন আগে থেকে রোজা রাখবে না, যাতে করে প্রস্তুতি নেই মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে ফরজ রোজা রাখার জন্য। আর সন্দেহর দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। সন্দেহর দিন ওই দিনটিকে বলা হয় যেই দিন 30-এ শাবানও হইতে পারে আবার প্রথম রমজানও হইতে পারে, কারণ ইসলামিক মাস আরবি মাস 29 হয় আবার 30 হয়, তাহলে 29 যখন হয়ে গেল 29 শাবান, তারপরের দিনটা কি হতে পারে, 30-এ শাবানও হইতে পারে আবার প্রথম রমজানও হইতে পারে, রমজানের প্রথম তারিখও হইতে পারে, এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুশ্শাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফী, যেই ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিন সম্পর্কে সন্দেহ রয়েছে যে রমজানের প্রথম তারিখও হইতে পারে আবার শাবানের 30 তারিখ হইতে পারে, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কুনিয়াত, যার উপনাম হচ্ছে আবুল কাসিম, তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ব্যক্তি নাফরমানি করল, সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না। বাকি এই শবে বরাতের রোজা, শবে বরাতের রাতের ইবাদত, না না রাতের ইবাদত রয়েছে না দিনের রোজা রয়েছে, নির্দিষ্ট করে শুধুই 15 তারিখের রোজা রাখা না, 15 তারিখে যদি সোমবারের রোজা হয়, 15 তারিখে যদি বৃহস্পতিবার রোজা হয়, আর আপনার গত মাসেও রাখা অভ্যাস ছিল, তার আগের মাসেও রাখা অভ্যাস ছিল, তাহলে রাখেন। আর শুধু শুধু ওই দিনে রোজা রাখবেন না, বা আগে পরে কিছু রোজা রাখেন আর তার সাথে সাথে রাখেন, এই বিশ্বাস নিয়ে নয় যে এই পনেরো শাবানের বিশেষ কোনো ফজিলত আছে এই জন্য রাখছে, এইরকম উদ্দেশ্য নিয়ে নেই। যদি রাখেন নফল রোজা হিসাবে তাহলে অবশ্যই রাখতে পারেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। এছাড়া বহু বিদাত রয়েছে শাবান মাস সম্পর্কে, শাবান মাসের এই শবে বরাত সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে যে এক বছরে যত লোক মারা গেছে তাদের আত্মা করে নাকি বাড়িতে ফিরে আসে, এগুলি বিদাতীদের ভিত্তিহীন কথাবার্তা। কারো আত্মা ফিরে আসবে না, আল্লাহ বলেছেন মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর তৈরি হয়ে যায়, কোনো মানুষ ফিরে আসবে না, না নবী, না কোনো আল্লাহর নেক বান্দা, না কোনো আলেম, না কোনো সালেহ, কোনো শহীদ, কেউ ফিরে আসবে না, কারো আত্মা ফিরে আসবে না পৃথিবীতে, না ফিরে এসেছে না ফিরে আসবে। আল্লাহর বহু নিয়ামত পাচ্ছেন তারা, কিন্তু তারা কোনোদিন বা তাদের আত্মা কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। আর এই জন্য হাল্লা রুটি তৈরি করা, আর বিধবাদের সেজে সুজে বসা যে আমার স্বামী আজকে আসবে দেখে যাবে দর্শন করে যাবে, সব হিন্দুদের থেকে এসছে। তারপরে কবরস্থানগুলিকে আলোকিত করা, আগরবাতি মোমবাতি দিয়ে ইত্যাদি, সব বিধাত রয়েছে, বহু বিধাত রয়েছে যা ভারত উপমহাদেশে রয়েছে। হিন্দুদের পাশাপাশি বাস করে আমরা অনেকেই কালিমাত পড়েছি, কিন্তু আমরা আদর্শের পরিবর্তন ঘটাইনি, আমরা আমলের কর্মের পরিবর্তন ঘটাইনি। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক থেকে বিধাত থেকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে ভালোবাসার, সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই লিখেছেন, আমার সন্তান অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করেন। আপনার সন্তানকে যেন আল্লাহ শেফা দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সব শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। যেসব ভাইরা সুস্থ রয়েছেন তাদের সুস্থতা বৃদ্ধি করেন, আল্লাহ তাদের স্বাস্থ্যে বরকত দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। মুমিন মুমিনাতদের ইশরাক ও তাহাজ্জুদ এবং পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত, পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত তাও বলতে হবে, তা তো মুশকিল। পাঁচ ওয়াক্ত নামাজও বলতে হবে, এইরকম প্রশ্ন আসতে পারে, চিন্তা করতে পারছেন, নিশ্চয় জানা নেই। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ মানে হয়তো উদ্দেশ্য যে মানে সুন্নত সুন্নতে এসব সহ, পাঁচ ওয়াক্ত নামাজ বলতে ফরজ নামাজ, যখনই বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত তখন ফরজ নামাজ এটা ধরে নিতে হবে, এটি হচ্ছে ইসলাম। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে কত, ১৭ রাকাত, আর সুন্নতের রাতিবা হচ্ছে কত, ১২ রাকাত অথবা ১০ রাকাত। আব্দুল্লাহ বিন উমার হাদিসে ১০ আছে, অর্থাৎ জোহরের আগে আপনি ২ পড়তে পারেন, ৪ও পড়তে পারেন, ৪ পড়েন ভালো তাহলে ১২ করলেন আপনি, আর যদি জোহরের আগে ২ আর পরের ২ এইভাবে করেন তাহলে ১০ হবে, ১০ এর উপরে কেউ যদি আমল করে তবু অসুবিধা নেই, তবে ১২ পড়লে ভালো। আর তাহলে হয়ে গেল ১৭ আর ১২, ১৭ আর ১২ কত রাকাত হইল, ২৯, আর বেতর হচ্ছে, বেতর কত রাকাত, ১ টাকা এখনো মানে গ্রহণ করতে চান না আপনারা, যদি ৩ বলেন তার মানে তার কমে নেই, আর যদি বলেন ১ অথবা ৩ অথবা, তাহলে ঠিক আছে, শূন্যতে ভাবে বলবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় একবার দুইবার না, আওতারাবে ওয়াহিদা, আওতারাবে ওয়াহিদা, আওতারাবে ওয়াহিদা, বহু হাদিস আছে। তাহলে এই উপেক্ষা করা শুধু এই জন্য যে কোন এক মাযহাবে এক কোন নামাজ নেই সেই জন্য না, মোটেই ঠিক না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। তাহলে সর্বনিম্নটা বলবো আর উপরটা বলে দেবো, যে সর্বনিম্ন বেতর হচ্ছে ১ রাকাত, আর বেতর মানে বেজর, সুতরাং ২ চলবে না, ১ অথবা ৩ অথবা ৫ অথবা ৭ অথবা ৯, হ্যাঁ অথবা ১১ অথবা ১৩, অসুবিধা নেই। তো ১ রাকাত যদি বেতর ধরি, যেটা দিয়ে আমার দায়িত্ব আপনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, যতটাতে দায়িত্ব শেষ ততটাই বলবো, তাহলে টোটাল নামাজ কতটা হইল, হ্যাঁ ২৯ আর ১ ৩০ হলো, ৩০ রাকাত নামাজ পড়লে আপনার দায়িত্ব খালাস হয়ে গেল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে তাহাজ্জুদ আর কত রাকাত রয়েছে, জি ১ রাকাত যদি বেতর ১০ করেন, কারণ ১১ রাকাত তাহাজ্জুদ পড়া উত্তম, বেতর সহ ১১ পড়া উত্তম সবচাইতে ভালো, যদিও ৯ও পড়া যায়, ১৩ও পড়া যায়, ৭ও পড়া যায় সর্বনিম্ন, তাহলে আর ১০ রাকাত বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল কত রাকাত হলো, ৪০ রাকাত নামাজ। এর জন্য অনেক গবেষক ওলামারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত রাকাত নামাজ পড়ার সুন্নত রেখে যাননি, সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ছিল দৈনিক ৪০ রাকাত নামাজ পড়া, আমি যে হিসাবটা করলাম কত সূক্ষ্ম হিসাব দেখেন, চল্লিশ একবার হুবহু হয়ে গিয়ে চব্বিশ চল্লিশ যে ফিট হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক চল্লিশ রাকাত নামাজ পড়তেন, খুব সহজ হিসাব, সতেরো রাকাত ফরজ, বারো রাকাত সুন্নাতে রাতে বা আর এক রাকাত বেতর, আর দশ রাকাত হচ্ছে বা নবী সাল্লাম যেহেতু তাহাজ্জুদ সহ পড়তেন এগারো রাকাত, হ্যাঁ সতেরো আর বারো হয়ে গেল আর এগারো, তাহলে চল্লিশ হলো, এই চল্লিশ রাকাত নামাজ নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন। আর কখনো কখনো নবী করিম সাল্লাহ সাল্লাম দোহার নামাজ পড়েছেন, সব সময় না, এগুলি অতিরিক্ত, জি এশরাক পড়েছেন অতিরিক্ত, এগুলি যে আর বুজুর্গানের দিনের নামে কে নাকি এক রাকাত এক রাতে এক হাজার রাকাত, কে তিনশো, কে পাঁচশো, কে সাতশো, এগুলি তো নবী সাল্লামের আদর্শ নয় এত সংখ্যা নামাজ পড়া। সুতরাং এগুলি বেশি কিস্সা কাহিনী বয়ান করা আর শোনা এগুলি কোনো ভালো কাজ নয়, কারণ নবী করিম সাল্লাম চাইতে বড় আদর্শ ব্যক্তি আর পৃথিবীতে না কেউ ছিল না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্য যথেষ্ট, একজন মানুষ যদি তাহাজ্জুদ পড়তে পারে এর চাইতে বড় নফল এবাদত আর কিছু নেই। নফল এবাদত সর্বোত্তম এবাদত হচ্ছে কিয়ামুল লাইল, যার কথা আল্লাহ ইয়াইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইল ইল্লা কোরআনে আল্লাহ বয়ান করেছেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি তাহাজ্জুদ পড়ো, সুবহানাল্লাহ, হ্যাঁ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসার ভোর রাতে আল্লাহর ইবাদত বন্দি করো, হ্যাঁ বুঝতে পেরেছেন, বহু আয়াতের পরে তাতাজাফাজুনু মাইল মাযিয়াদুনা রাব্বুম খাউফাও তামা, বিছানা ছেড়ে দিয়ে তারা ইবাদত বন্দি করে, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাহাজ্জুদের প্রশংসা করেছেন, যদি নফলই পড়তে হয় তাহাজ্জুদ যথেষ্ট আপনার জন্য, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন ফরজ নামাজের মতো, যথেষ্ট সংখ্যা বাড়াবেন, এই অমুক 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 বুজুর্গ একশো পড়েছেন, অমুক বুজুর্গ দুইশো তিনশো পাঁচশো পড়েছেন, এসব করার দরকার নেই। এশরাকের নামাজ যেমন জিজ্ঞেস করেছেন, এশরাকের নামাজ মানে সূর্য ওঠার পরে পরে নামাজ, এটা হচ্ছে দুই রাকাত। তাহাজ্জুদের নামাজ বললাম, তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন হচ্ছে বেতর সহ সাত, আর সবচেয়ে বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়তেন তা হচ্ছে এগারো, আট পড়ার পরে তিন পড়ে এগারো পড়েন অথবা দশ পড়ে এক করে এগারো করেন, আর কখনো কখনো তেরো পড়েছেন যা রয়েছে হাদিসে, এগারোর উপর আমল করে সবচেয়ে ভালো। হজ বা উমরা করতে গেলে ইশরাক ও তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না, পড়া যাবে আলাদা কথা, কিন্তু নফল নামাজ এমনি নফল পড়তে পারেন, একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে সুন্নাতে রাতে বাগুলি, ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলি রয়েছে, ফরজ নামাজের আগে আর পরে যে সুন্নতগুলি বারো রাকাত রয়েছে সেই সুন্নত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ফজর নামাজের দুই রাকাত সুন্নত ছাড়া আর কোন সুন্নত পড়তেন না, মাসলা ভালো করে বুঝে নেন। এই সুন্নতগুলি যেহেতু এর সাথে সম্পর্কিত, রিলেটেড ফরজ নামাজের সাথে, ফরজ নামাজের সাথে সম্পর্কিত সুন্নতগুলির ফজরের সুন্নত ছাড়া, ফজরের আগে দুই রাকাত সুন্নত, এই সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্য কোন সুন্নত পড়তেন না। বাকি কতক নফল আছে যেগুলি এইরকম নয়, নফল আপনার কখনো কখনো পড়লেন হয়তো, এইরকম আপনি মনে করছেন যে মোবারক জায়গায় এসেছি, মসজিদে হারামে আছি, মসজিদ নববীতে আছি, সুতরাং নফল পড়বো, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, পড়েন। এশরাকের নামাজ পড়েন আপনি, জোহার নামাজ পড়েন, চাস্তের নামাজ পড়েন আপনি, কোনো অসুবিধা নেই। রাত্রে ভোর রাত্রে এখন আজান হয়নি চলে এসছেন মসজিদে হারামে, হইলে তো তওয়াফ করবেন, তওয়াফ করাই বেশি ভালো, তওয়াফ করতে পারছেন না হয়তো নামাজ পড়েন আপনি, বা দোয়া করেন আপনি, কোরআন তেলাওয়াত করেন আপনি, সবই করতে পারেন। মসজিদে নববীতে সেখানে তো আর তওয়াফ নেই, মসজিদে নববীতে ভোর রাতে রাত তিনটার সময় দরজা খুলে দিয়েছে চলে এসছেন আলহামদুলিল্লাহ, তো আপনি নামাজ পড়েন, অসুবিধা নেই, তাহলে নফল নামাজ এভাবে পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে কখনো তাহাজ্জুদ পড়তেন না, সফরে তাহাজ্জুদ পড়তেন না, জি। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।